সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের শুক্রবারের নিয়মিত আলাপনের আলোচনায়। তো সেলিম, এই তো কয়েকদিন ঘুরে এলে সিলিকন ভ্যালিতে, এখন সিলিকন ভ্যালি কোথায় এবং কি
এইটাই
সেটা আমি তোমার কাছ থেকে জানতে চাই।
সিলিকন ভ্যালি কোথায় আমি নিজেও বুঝতে পারিনি, কিন্তু আমি শুনেছি সেখানে সিলিকন ভ্যালিতে যারা কাজ করেন তাদের প্রত্যেককে জিজ্ঞেস করেছি সিলিকন ভ্যালি কি, সিলিকন ভ্যালির জায়গাটি কোথায়। আসলে সিলিকন ভ্যালি জায়গাটি আসলে সান ফ্রান্সিসকো এবং সান হোজে নামে দুটো
শহর ক্যালিফোর্নিয়া,
হ্যাঁ দুটো শহর এবং পাহাড়ি শহর, এর মাঝখানে যে মোটামুটি একটি সমতল ভূমি, হ্যাঁ ওই ভূমিটির নাম। এবং এই সিলিকন ভ্যালি হচ্ছে বিশ্বের সবচেয়ে
তাক লাগানো, সবকিছু আশ্চর্য অবাক করার স্থান,
একেবারে মানে বিশ্বের তথ্য প্রযুক্তির যত বড় বড় প্রতিষ্ঠান সেগুলোর কেন্দ্রবিন্দু হচ্ছে এই সিলিকন ভ্যালি। এবং আপনি যেভাবে আমাকে জিজ্ঞেস করলেন আমি প্রত্যেককে জিজ্ঞেস করেছি আসলে কোন জায়গাটি সিলিকন ভ্যালি, এবং তার গুগলে একজন ভদ্রলোক আছেন শিশির খান নাম, তিনি সিলিকন ভ্যালির একটি বর্ণনা দিয়েছেন, আমার কাছে রেকর্ড আছে, আমি পরে শোনাবো। কিন্তু আপাতত
এখানে আজকে তো কোনো অতিথি যোগ দিচ্ছেন কি?
আমাদের অতিথি যোগ দিচ্ছে, আমি একটু পরে অতিথিকে টেলিফোনে ধরবো, এখনো পাইনি। সিইও কাউসার জামাল, উনি অ্যাসেন টেকনোলজি ইনকের সিইও, অ্যাসেন টেকনোলজি
মানে সবকিছু প্রযুক্তির একটা স্থান এই সিলিকন ভ্যালি, ফেসবুক গুগল সবকিছু মিলিয়ে, তো
ফেসবুক গুগল ইয়াহু তারপরে মানে এগুলো তো আপনার সামাজিক যোগাযোগ প্রতিষ্ঠান, এছাড়া অন্যান্য যেসব প্রযুক্তি প্রতিষ্ঠান রয়েছে, কম্পিউটার, IBM, মাইক্রোসফট, তারপরে টেসলা গাড়ি যেটা ইলেকট্রনিক গাড়ি, এটা সহ মোটামুটি পৃথিবীর এই মুহূর্তের তথ্য প্রযুক্তির সবচেয়ে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো সবগুলোর মোটামুটি হেডকোয়ার্টার হচ্ছে সিলিকন ভ্যালি। এটা তো বড় বড় গুলো, এবং ছোট ছোট যারা একেবারে নতুন হিসেবে স্টার্ট আপ কোম্পানি বলে, নতুন প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে যারা শুরু করছে তাদেরও এখানে মানে বিগিনিংটা এখানে হচ্ছে এই সিলিকন ভ্যালিতে।
কিন্তু একটা জিনিস আমি জানতে চাই সেলিম, যখন নিজের চোখে সেখানে গিয়ে দেখলে যে একেবারে পাশাপাশি এতগুলো প্রযুক্তি প্রতিষ্ঠান, একেবারে আধুনিক যন্ত্রপাতি সব কিছু নিয়ে একটা প্রতিযোগিতামূলক একটা তাদের মধ্যে তো নিশ্চয়ই আছে একটা ব্যাপার।
এই এই আপনার এই প্রশ্নের একটি সহজ মানে সহজ না কঠিন উত্তর, সহজ প্রশ্ন কঠিন উত্তর, সেটি হলো যে এত বড় বড় প্রতিষ্ঠান, বিশ্ববিখ্যাত সব প্রতিষ্ঠান সবাই এক নামে জানে, ফেসবুকের নাম সবাই জানে, গুগলের নাম সবাই জানে, কিন্তু যন্ত্রপাতি নেই তাদের ওখানে।
সব কিছু একটা তো আছে
বেশি না, যেটা আছে সেগুলো হলো মাইক্রোচিপস, ওই চিপসের কারণে, হ্যাঁ সিলিকন, এই জন্যই হ্যাঁ এটাই হলো সবচেয়ে মজার ব্যাপার। যে আমি ওখানে একটা কম্পিউটার মিউজিয়াম আছে, ওই মিউজিয়ামে গিয়েছিলাম কম্পিউটারের একেবারে কম্পিউটারের প্রথম দিকের হিস্ট্রি এবং শেষের দিকের হিস্ট্রি। প্রথম
এই যে কম্পিউটার মিউজিয়ামে গেলে, আমি আমাদের দর্শক শ্রোতাদের বলতে যাচ্ছি যে এটা তো আমরা আমাদের কোন টেলিভিশনের অনুষ্ঠানে দেখাতে পারবো,
আমরা নিশ্চয়ই দেখাবো। আমি মানে
তাহলে আগামীতে আমাদের টেলিভিশনের যে নিয়মিত
অনুষ্ঠান অন্তত 4-5টা পর্ব, টেলিভিশন পর্ব আমি করব আশা করছি, তার মধ্যে গুগল নিয়ে একটা, লিঙ্কডইন নিয়ে একটা, মাইক্রোসফট নিয়ে একটা, IBM নিয়ে একটা।
আচ্ছা আমাকে একটা ধারণা দাও যে যখন তুমি গেলে সিলিকন ভ্যালিতে, তুমি তো একটা চিন্তা ভাবনা নিয়ে গিয়েছিলে, একটা ধারণা নিয়ে গিয়েছিলে, সেই ধারণার সাথে মিল পেলে নাকি আরো অবাক করার কিছু ছিল?
আসলে আরো অবাক করার কিছুই ছিল, আমি তো ধারণা নিয়ে গিয়েছিলাম যে অন্তত গুগল, বিশেষ করে আমি যদি ধরি গুগলের কথা, যে গুগল অফিসে যদি যাই সেখানে হয়তো আমরা এখানে যেসব মানে যন্ত্রপাতি যেসব প্রতিষ্ঠানগুলো সেগুলোতে গেলে নানান রকম জিনিসপত্র দেখি, গুগলে গেলে হয়তো দেখবো এরকম বড় বড় স্থাপনা, কিন্তু গুগলে আমি, যদিও গুগলে আসলে ভিতরে ইনসাইডের যে ট্যুর এটা সাধারণত মানুষ যারা ভিজিটর তাদেরকে দেওয়া হয় না, কিন্তু আমি যেহেতু আগে যোগাযোগ করে গিয়েছিলাম, বাংলাদেশের বাংলাদেশিদের মধ্যে প্রথম যিনি গুগলে চাকরি পেয়েছিলেন শিশির খান, তিনি আমাকে স্কট করে নিয়ে গিয়েছিলেন এবং পুরো গুগলের ভেতরে বাইরে সব কিছু দেখিয়েছিলেন। এবং এই শিশির খান হচ্ছেন আমরা যারা প্রতিনিয়ত গুগলে ম্যাপ ব্রাউজ করি, গুগল ম্যাপ, গুগল ম্যাপ, গুগল আর্থ করি, এই আর্থের যে টিম ছিল তার একজন, ছজনের ভিতরে বোধহয় একজন, তিনি বলা যায় যে গুগল আর্থের
একমাত্র বাঙালি,
একমাত্র বাঙালি, তিনি ওই গুগল আর্থ প্রজেক্টে ছিলেন আর কি। না এমনি বাঙালি গুগলে আরো আছে, উনি বললেন যে সব মিলে 72 জন বাঙালি, হ্যাঁ এই প্রকল্পে গুগল আর্থ তিনি করেছিলেন, হ্যাঁ তো ওটাও আমি তার বক্তব্য এনেছি শোনাবো। কিন্তু আপনার প্রশ্ন যেটা করছিলেন যে অবাক করার বিষয় কি হলো, সেটা হলো যে কিছু না দেখা, এত এত বড় বড় জায়গাতে গিয়ে আমি দেখি যে অফিস আদালত ফাঁকা, বড় বড় চেয়ার টেবিলে নির্বাহীরা বসে আছেন ছোট্ট একটা ল্যাপটপ নিয়ে, এবং ওটাই তাদের অফিস।
ওই ল্যাপটপেই কাজ হচ্ছে, ল্যাপটপটাই তাদের দপ্তরের কাজকর্ম। বাহ, চমৎকার।
আমার আমার সঙ্গে যিনি যোগ দেওয়ার কথা, আমার মনে হয় আমরা
কাসের জামাল,
কাসের জামালকে একটু ধরার জন্য বলতে পারি।
ওই সিইও অ্যাসেন টেকনোলজি তিনি। আচ্ছা
আচ্ছা
আচ্ছা, ওপার থেকে আমাদের প্রযোজিকা এবং আমাদের যিনি আজকে উপস্থাপিকা তাহেরা কিবরিয়া এবং সঞ্জনা ফিরোজ দুজনেই টেলিফোনে দেখছি যে চেষ্টা করছেন কাসের জামালের সাথে টেলিফোন সংযোগ স্থাপন করতে। তাহলে আমরা অন্য কথা দিয়ে
শোনা, আমার কাছে প্রথম যেটি জানতে চেয়েছিলেন যে কি অবাক করা বিষয়, সেটি আরেকটি বিষয় হলো যে এই স্টার্ট আপ কোম্পানিগুলো প্রযুক্তি ক্ষেত্রে যারা এখানে শুরু করতে চাই, এখান থেকে বড় যেগুলো হয়েছে তো সেগুলোর কথা বাদ দিলাম, কিন্তু তারা তো একসময় ছোট কোম্পানি ছিল। ফেসবুক এখন $500 billion কোম্পানি, কিন্তু ফেসবুক তো এখন এক জায়গা থেকে শুরু করেছিল। তো এরকম গুগল ফেসবুক যারা বড় বড় প্রতিষ্ঠান এখন হয়েছে, তারা শুরু করেছিল যেই জায়গা থেকে, তখন তাদের খুব ক্ষুদ্র অবস্থা ছিল। এবং শুরু করতে যারা সহায়তা করেন সেরকম একটি অর্গানাইজেশন হচ্ছে ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল। ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের বাংলাদেশি দুজন রিপ্রেজেন্টেটিভ আছেন, একজন হচ্ছেন আনিসুজ্জামান, একজন হচ্ছেন আবুল নুরুজ্জামান। নুরুজ্জামান কিভাবে ভেঞ্চার ক্যাপিটাল দিয়ে মানুষকে স্টার্ট আপে সহায়তা করে, ছোট ছোট প্রযুক্তি কোম্পানি গড়তে সহায়তা করে, ফান্ডিং করে, কাদের কাছ থেকে টাকা পয়সা এনে তাদেরকে বলে যে তোমার প্রজেক্ট ভালো, তুমি একটা অ্যাপ তৈরি করবা, ওকে এত টাকা খরচ হবে, আমি তোমার এই টাকা জোগাড় করে দিচ্ছি, শুরু করো। তো এইরকম যে প্রতিষ্ঠানগুলো অনেকগুলো আছে, তার ভিতরে ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল হচ্ছে অন্যতম একটি, যার
মানে এগুলোর সহায়তাকারী প্রতিষ্ঠান,
সহায়তাকারী প্রতিষ্ঠান, কনসালটেন্সি এবং ওই সব প্রযুক্তি প্রতিষ্ঠান শুরু, স্টার্ট আপ বলে ওদেরকে, শুরু করবার জন্য যে ফান্ডিং এর ব্যবস্থা, ওদের টাকা নেই কিন্তু ওরা অন্য কারো
কাছে
বলে যে এই প্রপোজাল, একটা অ্যাপ তৈরি হবে, ধরি যদি এরকম হয় যে পৃথিবীর সব মিডিয়া একটা অ্যাপের মাধ্যমে দেখা যাবে, সেরকম একটা অ্যাপ তৈরি করার আমি প্রপোজাল দিলাম। তখন ফেনক্স থেকে বলল যে এটা খুব ইন্টারেস্টিং, ঠিক আছে আপনাকে আমরা ফান্ডিং এর, এটা $1 million লাগবে শুরু করতে, আমরা ফান্ডিং এর ব্যবস্থা করছি, আপনি অফিস আদালত দেখে শুরু করেন। তারা আমার এই প্রপোজাল নিয়ে লোকজন,
কিন্তু প্রস্তাবটি তো তারা ভালোভাবে খতিয়ে দেখেন।
হ্যাঁ হ্যাঁ, সেটাই তো ভেঞ্চার ক্যাপিটাল, ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের যে নুরুজ্জামান, তার একটি বক্তব্য আমি শোনাই কিভাবে শুরু করেছে এবং বাংলাদেশে কারা কারা।
হ্যাঁ, ওপারে বলতে হবে।
আচ্ছা, ইতিমধ্যেই যোগ দিয়েছেন আমাদের সঙ্গে আপা, ওই যে কাসের জামাল, সিইও অ্যাসেন্ট টেকনোলজি, তাকে আমরা একটু স্বাগত জানিয়ে নেই।
বেশ,
কাসের জামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি।
সেলিম ভাই, আসসালামু আলাইকুম, দিস ইজ কাসের জামাল, থ্যাঙ্কস ফর।
জি, আমি এবং রোকেয়া হায়দার আছেন স্টুডিওতে, দুজন আমরা আপনার সঙ্গে আজকে কথা বলবো আপনাদের সিলিকন ভ্যালির নানান বিষয় নিয়ে, আপনাকে আপনার কাছে জানতে চাইবো, শ্রোতারাও টেলিফোন করে আপনাকে প্রশ্ন করবেন। তো তার আগে আমি রোকেয়াপাকে বলছিলাম যে ভেঞ্চার ক্যাপিটালে গিয়েছিলাম, ওই নুরুজ্জামানের সঙ্গে কথা হলো এবং তিনি কিভাবে, হ্যাঁ কিভাবে স্টার্ট আপ কোম্পানিগুলোর জন্য ফান্ড এর ব্যবস্থা করেন সেই কথা বলছিলেন। আমি একটু শোনাই তার রেকর্ড করা কথা। জি,
আমি আসলে ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের পার্টনার, আমি এবং ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের বাংলাদেশের যেসব স্টার্ট আপ কোম্পানি আমরা ইনভেস্ট করি সেই সম্পর্কে আপনাদের কিছু কথা বলবো।
জি, ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালটা আসলে কি কাজ করে যদি খুব সংক্ষেপে প্রথমে এটাই জানা।
শিওর। সো ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল আসলে আপনার ইজ এ ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম, যেটা আপনার ধরেন স্টার্ট আপ কোম্পানিকে বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট এবং অ্যাডভাইস এবং নলেজ বিভিন্ন রকমভাবে সহায়তা দিয়ে থাকে। এটা যেভাবে কাজ করে, আসলে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম বিভিন্ন রকমের কর্পোরেট এবং ফ্যামিলি ফান্ড এবং থেকে ফান্ড রেজিং করে, সেই ফান্ডগুলো আপনার বিভিন্ন রকমের টেকনোলজি ওরিয়েন্টেড কোম্পানিতে আমরা এই এই টাকাগুলো ডিপ্লয়মেন্ট করি আর কি। তো ফেনক্স এই পর্যন্ত আমাদের প্রায় 19টার মতো ফান্ড আছে, যেখানে আমাদের মানে $1 billion আন্ডার ম্যানেজমেন্ট। আমরা এই পর্যন্ত 130টার উপরে কোম্পানিতে, স্টার্ট আপ কোম্পানিতে আমরা ইনভেস্টমেন্ট করেছি, যেগুলো আপনার মেজরিটি হচ্ছে সিলিকন ভ্যালিতে, এর বাইরে জাপান, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং অন্যান্য দেশের সাথে সাথেও আমরা বাংলাদেশে আসলে ইনভেস্টমেন্ট করেছি। আমরা বাংলাদেশের ইনভেস্টমেন্ট প্রায় তিন বছর হয়ে যাচ্ছে আমরা যখন শুরু করেছি, তো এখন আমরা বাংলাদেশে অনেকগুলো কোম্পানিতে এই এই ইনভেস্টমেন্ট করি।
আচ্ছা, বাংলাদেশে কোন কোন কোম্পানিতে করেছিল এটা জিজ্ঞেস করেছিলাম যে ফিনিক্স থেকে বাংলাদেশে আপনার, আপনি ইতিমধ্যে শুনেছেন যে উবারের মতো বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান হয়েছে, মোটরসাইকেলের জন্য একটা হয়েছে যে আপনি টেলিফোনের অ্যাপে টিপ দেবেন, মোটরসাইকেল চলে আসবে আপনাকে নিতে। তারপরে মোবাইল কেনাকাটা, আপনি ঘরে বসে অর্ডার দেবেন, আপনার বাসায় গিয়ে পাঠিয়ে দিয়ে আসবে। তো এরকম কয়েকটা প্রজেক্টে, এটা খুব ওই অ্যাপ ভিত্তিক কিন্তু, এই ফিনিক্স করেছে। তো আমি কোন কোন কোম্পানিতে করেছে জিজ্ঞেস করেছিলাম, নুরুজ্জামানের আরো ছোট্ট একটু সাউন্ড বাইট শোনাই।
তো বাংলাদেশে আমরা যেসব সেক্টরে এই ইনভেস্টমেন্টগুলো করতেছি, এগুলো মোর আপনার ই কমার্স রিলেটেড, পেমেন্ট, ই কমার্স, রাইড শেয়ার, এইসব ক্ষেত্রে। যেমন আমেরিকাতে আপনার উবার আছে বা লিফট আছে, ঠিক বাংলাদেশে ঠিক একই রকমের যারা করতেছে ওই টাইপের একটা সেক্টরে আমরা ইনভেস্টমেন্ট করছি। আমাদের একটা ইনভেস্টমেন্ট হচ্ছে সহজ ডট কম, বাংলাদেশে গেলে আপনি দেখতে পারবেন যে বাসের টিকিট অথবা এখন রাইড শেয়ার, মোটর বাইক রাইড শেয়ার, সহজ সার্ভিস আপনি নিতে পারবেন, পাঠাওয়ার মতো আর কি, পাঠাওয়ার কম্পিটিটর বলতে পারেন আর কি। আর আরেকটা কোম্পানিতে আমরা আরো দুইটা কোম্পানি করছি, যেরকম আপনার আজকের ডিল ডট কম এবং বাগডুম ডট কম, এই দুইটাই হচ্ছে বাংলাদেশের দুটো বৃহত্তর ই কমার্স সাইট। আপনারা যদি দেশের দৈনন্দিন জীবনযাপনের জন্য কিছু কিনতে হয়, তারপর আজকের ডিল ডট কম অথবা বাগডুম ডট কম এ গিয়ে কিনতে পারবেন আর কি, অ্যামাজনের মতো আর কি সাইট।
এই ফান্ডিং এর ব্যাপারে কিভাবে আপনারা ঠিক করেন, ক্রাইটেরিয়া ঠিক করেন কিভাবে, কেউ প্রপোজাল দেয় তারপরে এটা নিয়ে যাচাই বাছাই হয়, নাকি আপনাদের কোনো ক্রাইটেরিয়া করা আছে?
হ্যাঁ, আমাদের আসলে প্রত্যেকটা ফান্ডের একটা একটা করে উদ্দেশ্য গোল আছে। বাংলাদেশের যে ফান্ডটা আছে সেটা আসলে আমরা, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এমন কোন কোম্পানিতে করা যেটা বাংলাদেশের 160 মিলিয়ন মানে 16 কোটি মানুষের কাজে আসবে এরকম একটা প্রোডাক্ট, রাইট?
জি, এই বাংলাদেশে কোন কোন খাতে, প্রযুক্তি খাতে
তারা, তো আমরা কসে জামালের সাথে একটু কথা বলি।
ঠিক আছে,
মানে উনি তো এই যে প্রতিষ্ঠানে আছেন,
ওনার প্রতিষ্ঠানও অনেকটা এই যে ভেনাক্স ক্যাপিটালের মতোই। এছাড়া উনি আরো কিছু কাজ করেন, যেরকম জব প্লেসমেন্টের জন্য অনেক অনেক সহায়তা করেন টেকনোলজি ফিল্ডে। যেরকম আমি বললাম যে বাংলাদেশে গুগলে 72 জন বাঙালি কাজ করে, কোনো না কোনো ভাবে তারা এসছে কারো না কারো রেফারেন্স। কাউসার জামালের প্রতিষ্ঠানে এরকমও কাজ করা হয়।
ওনার কাছ থেকে আমরা শুনি ওনার প্রতিষ্ঠানের কাজ কম বিষয়ে। কাউসার জামাল, আপনি তো ওই যে অ্যাসেন্ট টেকনোলজিতে আছেন, তো আপনাদের সংক্ষেপে যদি বলেন যে আপনার এই প্রতিষ্ঠানের মূল কাজটা কি?
So, Amra is a technology solution driven company. Amra amaderke tin bhabe bola jay, amra ekta IT consulting company. Consulting er moddhe amader focus hocche ekhon data science, jeta shobai ekhon khub bhoro bhabe kore, apnar big data analytics jetake amra bolchi.
Ha ha.
The data analytics and security, cyber security onek boro ekta jinish, mane ekhon IT te mone koren ei dui ta jinishi onek প্রাধান্য পায়, এবং এভরি আইটি বিগ লিডার্স আর ওয়ারিড অ্যাবাউট দিস টু থিংস, যে মানে আমার কাছে অনেক ডেটা আছে, আমি এটা নিয়ে কি করতে পারি, যে কোনো সেক্টরে হোক, রিটেলে হোক, মার্কেটিং এ হোক, টেলিকমে হোক, হেলথ কেয়ারে হোক, এখন ডেটার থ্রুতে আপনি আপনার সব অ্যানালিসিস করবেন এবং এটা আপনাকে আপনার কোম্পানিকে অন্য কোম্পানি থেকে ডেফার করবে। দ্যাটস দ্য ডেটা গেম ইজ গোয়িং অন ইন দ্য টেকনোলজি ওয়ার্ল্ড রাইট নাও। আরেকটা হচ্ছে যে যেহেতু ডেটা গেম হচ্ছে, তো কিছু খারাপ মানুষও থাকে, তাই না? ওরা হ্যাক করার চেষ্টা করে, ব্রিচ করার চেষ্টা। আপনারা জানেন যে টার্গেটে অনেক বড় ব্রিচ হয়েছে, যেটা টার্গেটে সিমিলিয়ন মানুষের ডেটা।
হ্যাঁ, যে জন্য সাইবার সিকিউরিটির প্রশ্নটা অনেক বিরাট হয়ে দেখা দিচ্ছে আজকাল।
জি জি, এক্স্যাক্টলি, সাইবার সিকিউরিটি। তো এই দুটো ক্ষেত্রে আমরা আমাদের মূল প্রাধান্য এখন দিতেছি। আরেকটা হচ্ছে যে আইটি কনসাল্টিং বলতে যেটা উনি বললো, মানে সেলিম ভাই যেটা বললো, জি ডেফিনেটলি। সো এইগুলো করতে তো মানুষ লাগে, জনবল লাগে, তাই না?
হ্যাঁ, অবশ্যই।
জনবল তো আর কোথাও মানে এমনি পাওয়া যায় না, মানে স্কুল থেকে বের হলেও তারা অত মানে সবকিছু
দক্ষতা নয়। হ্যাঁ,
তখন ওদেরকে আমরা ট্রেনিং দেই। ওদের ওরা আমাদের সাথে ছোট ছোট প্রজেক্ট করে, দুই একটা প্রজেক্ট করে, দুইটা ট্রেনিং করে, তখন এই ছেলেগুলো আরো স্কিলফুল হয়ে যায়। দেন ওদের মার্কেটে মনে করেন যে ভ্যালু বেড়ে যায়, তখন আমাদেরও সুবিধা হয়। তখন আমাদের যে ক্লায়েন্টরা আছে, তখন আমরা ওদেরকে আমাদের ক্লায়েন্টের কাছেও নিয়ে আসি। সো ওভাবেই আমরা জড়িত, মানে বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশি যে ছেলে যেগুলো গ্র্যাজুয়েট হচ্ছে, যারা ইন্টার্নশিপ খুঁজছে, তাদেরকে আমরা ইন্টার্নশিপের ডিরেকশন দিচ্ছি। আমাদের এখানে কিছু মানুষ ইন্টার্নশিপের জড়িত থাকে। তারপর যেহেতু আমরা বাংলাদেশি কোম্পানি, তার সাথে আমাদের আরো মানুষের সাথে পরিচয় আছে, সো উই রেফার দেম, ডিরেক্ট দেম, আরেকটা হচ্ছে যে যারা ভ্যালিতে আসতে চায়, যে মুভ আমরা দুই একজনকে হেল্প করেছি এখানে মুভ করতেও, তারা একজন নিউ ইয়র্ক থেকে মুভ করলো, একজন সিয়াটল একটু পাশেই কিন্তু তাও মুভ করেছে, একজন টেক্সাস থেকে মুভ করেছে। সো উই গিভ দেম দা ইনসাইড অ্যাবাউট দা ইন্ডাস্ট্রি। যে
একটা কথা, একটা প্রশ্ন আমার, যে আপনারা জব প্লেসমেন্ট মানে কর্মসংস্থানের ব্যবস্থা করেন, তো সেটা কি শুধু সিলিকন ভ্যালিতে বা অন্য দেশে কোথাও করছেন কি না, আমেরিকার অন্যান্য কোনো শহরে ব্যবস্থা করেন কি?
অন্যান্য শহরে করছি, আমাদের ক্লায়েন্ট তো ম্যাডাম, আমাদের ক্লায়েন্ট তো কয়েক জায়গায় আছে, উই ডু দ্যাট, ইয়েস।
সেটাই
প্রাধান্য পায় সিলিকন ভ্যালি, আরকানসাস, বিকজ এই দুই জায়গায় আমার নিজের অফিস আছে। আরো আমরা টেক্সাসে করি, টেক্সাসে করেছি আমরা, আমাদের ক্লায়েন্ট আছে। সো আমরা উই কভার 5-7 স্টেটস অ্যাকচুয়ালি।
আচ্ছা, তো যুক্তরাষ্ট্রের বাইরে কোথাও করেন, যেমন বাংলাদেশে?
বাংলাদেশে আমরা, আমাদের অফিস আছে, আমরা বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে আমরা কনসাল্টিং করি, ফিনটেক মার্কেট যেটাকে বলে, ব্যাংকিং সেক্টর। আমাদের ডোমেইন হচ্ছে মানে টেলকো এন্ড ফিনটেক। ফিনটেকে পড়ে যাচ্ছে আপনার সব ব্যাংক গুলো, সিকিউরিটি এক্সচেঞ্জ গুলো, মানে এটাকে নাম দেওয়া হয় ফিনটেক মার্কেট, মানে আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মার্কেট। তো ওইখানে আমরা ঢাকা থেকেও আমরা ছেলে পেলে তৈরি করে আনার চেষ্টা করছি। অনেক অনেকখানি সবকিছু, কিছু কোম্পানির কিছু সেক্রেটও থাকে যে সবকিছু বলা যায় না খুব ওপেনলি, আপনি জানেন। বাট তাও আমরা ওখান থেকেও, আমরা বুয়েটের ছেলেগুলো আমাদের সাথে কাজ করছে, আমাদের সাথে কিছু এনএসইউ ছেলেরা কাজ করছে, যারা ওইখানে 4 ইয়ার গ্রাজুয়েট করে, যারা এখন অন্য অন্য বড় বড় কোম্পানিতে কাজ করছে, তাদেরও কিছু ইচ্ছা আছে যে দে ওয়ান্ট টু কাম ব্যাক টু দ্য ভ্যালি অর হিয়ার এন্ড ওয়ার্ক।
আচ্ছা, সিলিকন ভ্যালিতে, সিলিকন ভ্যালিতে বাংলাদেশি মানে অন্যান্য পৃথিবীর অন্যান্য মানুষের পাশাপাশি বাংলাদেশি প্রযুক্তিবিদের সংখ্যা কত হতে পারে আপনার ধারণা?
প্রযুক্তিবিদের সংখ্যা,
এমনি মানুষের সংখ্যা তো আমি আমি শুনলাম বিভিন্ন জনের কাছে যে প্রায় 7-8 হাজার শুধু ওই সিলিকন ভ্যালি বেসড বিভিন্ন
প্রফেশন,
3-4 হাজার মানুষ আমাদের
এই প্রযুক্তি খাতে কাজ করছে না? তাও তো বিরাট সংখ্যা। হ্যাঁ, ভালো ভালো সংখ্যা। তো আমি তো দেখলাম যে কয়েকটা বড় প্রতিষ্ঠান আছে, সবগুলোতেই বাংলাদেশি কেউ না কেউ আছেন এবং ভালো পজিশনেই আছেন
সবাই। কারণ আমরা তো বাইরে থেকে, আমরা না বাইরে থেকে মানুষজন শুনে বেশিরভাগই ভারত থেকে আসছে,
ভারত থেকে অসংখ্য, ভারত এবং চীন থেকে অসংখ্য,
এবং এখানেও না ইউরোপে অন্যান্য দেশও ছড়িয়ে এখন গেছেন, কিন্তু বাংলাদেশিরা একেবারেই নেই সেটা অনেকে আবার মনে করতো যে হয়তো খুব সামান্য সংখ্যক। তবে তুমি যেমন দেখে এসে,
সামান্য নয় আর
বেশি দেখেন, বিকজ ভারত বিলিয়ন পিপলের কান্ট্রি, রাইট? আমরা 70 মিলিয়ন পিপল, তো ওই ক্ষেত্রে ভারত অনেক বেশি দেখা যায়। আমরাও আছি, মানে বাঙালি বাংলাদেশি অ্যাকচুয়ালি আমি বলতে পারি, অনেকে আছে এখন, আপনি H1 আসে, তারপর আপনার L1 আসে, অনেক কোম্পানির এক একটা শাখা থাকে। স্যামসাং R&D যেমন আছে বাংলাদেশে, তারা কিছু মানুষ এখানে আনে, গুগল কিছু R&D করে বাংলাদেশে, ওদের কিছু মানুষ আছে, কারণ আমরা তো দেখা করতেছি, তাদের সাথে মিশতেছি, কথা বলছি, তৈরি করেছি
তাদের, তো হ্যাঁ আসারই কথা। আমি শ্রোতাদের বলে দিই, আপনারা আজকে শুক্রবারের আলাপনে আলোচনা শুনছেন সিলিকন ভ্যালি নিয়ে, ক্যালিফোর্নিয়া রাজ্যে। আপনারা জানেন যে প্রযুক্তির একটি বিশেষ স্থান, যেটা তথ্য প্রযুক্তি এবং বিশ্বের মানে প্রযুক্তির একবারে কেন্দ্রস্থল যেটাকে বলা হয় সিলিকন ভ্যালি, সেটা সেখানে অবস্থিত এবং সেখান থেকে
মক্কা অফ টেকনোলজি বলে, মক্কা অফ টেকনোলজি। হজ করতে হলে যদি সৌদি যেতে হয় তাহলে টেকনোলজির জন্য সিলিকন ভ্যালি।
আচ্ছা, সিলিকন ভ্যালি হচ্ছে মক্কা অফ টেকনোলজি, আর মক্কা অফ টেকনোলজির ভিতরে মক্কা অফ বিজনেস হলো আপনার প্রতিষ্ঠান। আমি আপনার ওখানে যে গেলাম টেকমার্ট, টেকমার্ট হচ্ছে, আপা আমি একটু বর্ণনা করি, প্রায়
আমাদের একজন শ্রোতা কিন্তু লাইনে আছে, আচ্ছা আমরা নিয়ে নিই, দীপক চক্রবর্তী, উনি প্রায় ফোন করেন। হ্যালো, হ্যালো
আপু, সেলিম ভাই আপু, নমস্কার।
নমস্কার,
নমস্কার, বলুন দীপক চক্রবর্তী।
সেলিম ভাই এবং কি আপু ভালো আছেন?
হ্যাঁ আমরা ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন।
জি আপু আমিও ভালো আছি। তা আমি দীপক চক্রবর্তী বলছিলাম বাংলাদেশ পঞ্চগড় থেকে।
হ্যাঁ হ্যাঁ বলুন।
যে বিষয়ে নিয়ে আলোচনা করতেছেন স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। আমার প্রশ্ন হচ্ছে আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্ম আর কি মানে কতটুকু আর কি দক্ষতা থেকে ওখানে যে চাকরি করেন এবং জব করেন, তা এখানে কতগুলো বাংলাদেশি আমাদের বাংলাদেশি আছেন, আর কি হচ্ছে আমাদের কি এরকম কি বাংলাদেশে কি অফিস খোলার কি এরকম কি সিদ্ধান্ত কি আছে, যে মানে আমাদের তরুণ প্রজন্ম যে এই কাজের সঙ্গে যে কতটুকু আর কি মানে জড়িত থাকবে আর কি, এবং কি কাজের সঙ্গে আগ্রহী আর কি, এবং কি বাংলাদেশে অফিস করার সম্ভাবনা আছে কিনা।
দীপক চক্রবর্তী, আপনি মন দিয়ে আমাদের অনুষ্ঠানটি শুনেন। এ পর্যন্ত কিন্তু আমরা এই সব কথাই আলোচনা করে আসছি, যে কতজন বাঙালি রয়েছেন এবং যার সাথে কথা বলছি এখানে, কসর জামাল সিইও এসএন টেকনোলজি। তো আমরা তার সাথে কথা বলছিলাম, এই সব বিষয়ে আলোচনা করছিলাম যে এখন বাংলাদেশেরা নেই এটার বলা যায় না, যথেষ্ট
এবং খুব ভালো ভালো জায়গাতে, বড় বড় জায়গাতে
প্রতিষ্ঠানে আছেন
এবং গুরুত্বপূর্ণ কাজ করছেন।
দীপক চক্রবর্তী, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি মন দিয়ে অনুষ্ঠান শুনেন, আপনার সব প্রশ্নের জবাব পেয়ে যাবেন।
আপু, আমি কিন্তু মন দিয়ে অনুষ্ঠানটা শুনতেছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের যে তরুণ প্রজন্ম, যেমন আমরা ব্যক্তিগত আমরা তাই ইচ্ছা করি আমরা বাংলাদেশে এরকম অফিস হলে আমাদের জন্য আর কি অনেক সুবিধা হবে আর কি।
জি, বুঝতে পেরেছি। আমরা আলোচনা করব, আমরা জিজ্ঞেস করব কাউসার জামালকে, ওনার অফিস অলরেডি আছে ওখানে।
হ্যাঁ, অনেকেই বলছেন যে এখানে মানে সিলিকন ভ্যালিতে গুগল এবং অন্যান্য কাজে বাংলাদেশে যে আছে সেটা তার জন্য খুবই ভালো লাগছে, এবং বিদেশের গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরছি আমরা, সেটা নাসরিন তানভীর, মোহাম্মদ আমিন, আনিসুল কবির, তারপরে মোহাম্মদ আনিসুল কবির আবারও লিখছেন যে এই অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন, আর আরিফ রহমান, মোহাম্মদ সোহেল, নূর আলম খান, পীযূষ কর্মকার, আহমেদ মুনির, তারা অনুষ্ঠান দেখছেন, এবং সহজ ডট কম অনেক দিন সেবা দিয়ে যাচ্ছে,
মোহাম্মদ
আবদুল্লাহ, মোহাম্মদ মাসুদুর রহমান, তিনি একটি প্রশ্ন করছেন কসা জামালকে যে ফেসবুকে অপসংস্কৃতি প্রতিরোধে কোনো কাজ হচ্ছে কি। কসা জামাল, আপনি প্রশ্নটি শুনলেন? একজন শ্রোতা প্রশ্ন করছেন, মোহাম্মদ মাসুদুর রহমান, যে ফেসবুকে অপসংস্কৃতি প্রতিরোধে কি কোনো কাজ করছেন?
আমরা তো সোশ্যাল মিডিয়াতে তো মানে সিকিউরিটি ওয়াইজ, তারপর আপনার যে জিনিসগুলো মানে সিকিউরিটি ইজ আ বিগ কনসার্ন,
আবারও সেই সাইবার সিকিউরিটির প্রশ্ন আসছে।
হ্যাঁ, তো
কিছু কিছু তো এসেই যায়, অপসংস্কৃতি বলুন বা যেটা আমাদের পছন্দ না, অপসংস্কৃতি বলতেও অনেকের কাছে অনেক মানে ধারণাটা ভিন্ন হতে পারে,
চেষ্টা
চলছে যে কিছুদিন আগে যে তথ্য চুরির ব্যাপার ঘটলো,
বিশাল তথ্য চুরি, তারপরে
সেখান থেকে আরো অ্যালার্ট হয়েছে মানে এই সব সোশ্যাল সাইট গুলো। আমি যেটা বলছিলাম যে আমি এই তিন দিন থেকে যে সব রেকর্ড করে এনেছি, আমি চাচ্ছিলাম একটু একটু করে শোনাতে, অল্প
আর কিছু আমরা শুনি, কিছু কিছু মন্তব্য
আমাদের গুগলের, যে বলছিলাম যে গুগল আর্থের টিমের কাজ করেছেন শিশির খান, গুগলের প্রথম বাঙালি, তার একটু সাউন্ড বাইট শুনি।
সিলিকন ভ্যালিতে আসলে এখানে অনেকগুলো সিলিকন বেসড কোম্পানি মানে চিপস বেসড কোম্পানি আছে, তো আপনি যদি ভ্যালি হিসেবে দেখেন, ভ্যালিতে আসলে তৈরি হয়েছে দুটো মাউন্টেন দিয়ে, একটা সান্তাক্রুজ মাউন্টেন ওয়েস্টে, আর একটা আপনার আমরা মিশন পিক বলে ভুলে গেছি নামটা আসলে, বাট ওখানে আপনার আমাদের ইস্ট সাইডে, ইস্ট সাইডে আর একটা একটা মাউন্টেন রেঞ্জ আছে। সো এই দুইটা মাউন্টেন রেঞ্জের মাঝখানে যে ভ্যালিটা, এখানে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক আপনার সিলিকন বেসড কোম্পানি আছে, এই জন্য এই জায়গাটার নাম সিলিকন ভ্যালি হয়েছে। তো এখন আর সিলিকন ভ্যালি অতটুকু নেই হয়তো, বা এখন কম চিপস কোম্পানি আছে, বাট এখন ইন্টারনেট এবং সফটওয়্যার কোম্পানি সবচেয়ে বেশি, বাট ওই হচ্ছে ওর নাম।
মানে মূল সিলিকন ভ্যালির ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই, এই দুই পাহাড়ের মাঝখানের এই এলাকাটায় সব টেকনোলজি হাব তৈরি হয়েছে, এই কারণে এটাকে সিলিকন ভ্যালি বলা হয়।
বিটুইন দোজ টু মাউন্টেন, এবং নর্থে হচ্ছে আপনার সান ফ্রান্সিসকো সিটি, অ্যান্ড সাউথে সান হোসে সিটি, এই এই চারটার দিকে ধরলে এর মাঝখানে যাওয়া যাচ্ছে সবই সিলিকন ভ্যালি।
আচ্ছা, গুগলে আপনি 2004 থেকে কাজ করছেন, এই 2004 থেকে এই পর্যন্ত দশ প্রায় কত বছর,
চোদ্দ বছরে
আপনি কীরকম পরিবর্তন দেখলেন?
অনেক,
শুরু থেকে এই পর্যন্ত
অনেক। আমি যখন শুরু করেছি তখন আমাদের টোটাল হেড কাউন্ট মানে আমাদের এমপ্লয়ি ছিল 1200, এখন সেখান থেকে 82,000,
এবং এর ভিতর বাংলাদেশি কতজন? আপনি যখন ছিলেন তখন বাংলাদেশি কি পরিমাণে ছিল?
আমি ছিলাম ফার্স্ট বাংলাদেশি, আর আমার কয়েক মাস পরে দু একজন জয়েন করেছে। আমাদের অ্যাট দ্যাট টাইম আমাদের টোটাল পাঁচজন ছিলাম, চারজন ছিলাম সরি।
আচ্ছা,
আর এখন আছে 72 জন। তো যেটা বলতে নিয়েছিলাম যে যখন আপনি একটা পপুলেশন গ্রোথ ফ্রম 1000 থেকে 82000 চলে যায়, আপনি কোনো কিছুই স্কেল ঠিক মতো করতে পারবেন না। তো তখনই যে কালচারটা ছিল এখন একটুখানি কমে গেছে। তারপরেও আমি বলবো যে গুগল স্টিল ইনভাইট, স্টিল ওপেন, এসব বিভিন্ন যে ট্রেডস গুগল ডিএনএ বলি আমরা, সেটা এখনও আছে আর কি।
আচ্ছা, আপনি মানে বিশ্ববিখ্যাত, বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন, ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলের প্রথম বাংলাদেশি। এখন বাংলাদেশ তথ্য প্রযুক্তি খাতে আগের তুলনায় 14-15 বা 20 বছর আগের তুলনায় অনেক বেশি এগিয়েছে, এবং আপনি জানেন কিছুদিন আগে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট লঞ্চিং হয়েছে মহাকাশে। এটাকে কীভাবে দেখছেন?
অবশ্যই পজিটিভলি, কারণ আমি আসলে দূরে থাকি, দেশে খুব একটা যাওয়া হয় না, তারপরও খোঁজ খবর রাখা হয়, এবং ওখানে যারা ইন্ডাস্ট্রি লিডার আছে তাদের সঙ্গে মাঝে মধ্যে কথা হয়। প্লাস আমাদের, শুধু আমি না, আমাদের এখানে যারা বাঙালি যারা আছেন তারা অ্যাক্টিভলি ইনভলভ ইন বাংলাদেশ ইন মেনি ওয়ে।
শুনলেন শিশির খানের বক্তব্য।
হ্যাঁ, তো সিলিকন ভ্যালি, হ্যাঁ, বিশাল এই সিলিকন ভ্যালিতে বাঙালি মহিলারাও তো কাজ করছেন।
হ্যাঁ হ্যাঁ, একদম ছেলেদের পাশাপাশি মেয়েরাও সমানতালে এগিয়ে যাচ্ছে, এবং পুরো একটা, আমি বুয়েটের নাম নিতেই হচ্ছে, কারণ ওখানে 90% হলো বুয়েটের পাশ করা গ্রাজুয়েট। বুয়েট থেকে পিএইচডি করতে আসছে বিভিন্ন জায়গায়, তারপরে
সিলিকন ভ্যালিতে
কাজ করছে। আমার সঙ্গে দুজন মেয়ের কথা হলো, খুব মেধাবী এবং খুব ব্রাইট, দেখতেও ভালো। একজন হচ্ছে অ্যামাজনে কাজ করেন, আর একজন হচ্ছে ইন্টেলে কাজ করেন। তিনজনের সঙ্গে কথা হয়েছে, ইন্টেলে একজন, অ্যামাজনে একজন, মার্ভেল একজন। মার্ভেল যে আপনি জানেন বিশ্ববিখ্যাত চিপস কোম্পানি। ওই তো এই মুহূর্তে আমি শোনাতে পারি শান্তনু। শান্তনু হচ্ছে ইসে কাজ করে অ্যামাজনে, এবং অ্যামাজনের অ্যালেক্সাকে সবাই চেনে, যে আপনি বলবেন অ্যালেক্সা একটা গান শোনাও, তখন সে গান শোনাবে, অ্যালেক্সা এ করো সে করো,
প্রকাশ হয়েছে। এর প্রথম কারণ হচ্ছে এর কাস্টমার অবসেশন, আমরা বলি এটা হচ্ছে এক নম্বর ওদের অ্যামাজনের প্রিন্সিপাল, যে আপনার যারা ব্যবহারকারী রয়েছে তাদেরকে প্রাধান্য দেওয়া। তো আমাদের সব, এবং এটা আমরা প্রত্যেকটা দৈনিক কার্যকলাপে এই জিনিসটাকে আমাদের বারবার মনে করিয়ে দেওয়া হয়, এবং আমরাও সেটা মনে করি। আমাদের সব কাজ শুরু হয় ব্যবহারকারীদের সাইট থেকে, এবং তারপর আমরা চিন্তা করি সেটাকে কীভাবে আরও বেশি
সুবিধা,
হ্যাঁ, সুবিধা দেওয়া যায়, আর কী কী করলে ব্যবহারকারীরা আরও বেশি ব্যবহার করতে পারবে জিনিসটা। তো আমার, আমি অ্যালেক্সা যে প্রোডাক্টটা অ্যামাজনের নতুন,
আসলে
অ্যালেক্সা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন।
হ্যাঁ হ্যাঁ, তো আরো আরো দুই তিন জন
যে মানে কাস্টমার সেন্ট্রিক, মানে কাস্টমার ইউজ গুলো কি কি, ওইগুলো প্রাধান্য ওনারা দেয়, বিকজ এভরিথিং ইজ কাস্টমার ড্রিভেন। কাস্টমার কি চায়, আমি সকালে অ্যালেক্সাকে বলবো অ্যালেক্সা ওয়াজ দ্য ওয়েদার আউটসাইড, তখন অ্যালেক্সা আমাকে বলবে ওয়েদার এত সেলসিয়াস বা এত ডিগ্রি, আমার চাবিটা কোথায়, অ্যালেক্সা আমাকে বলে দিবে। সকালে হয়তো আমি উঠে বলতে পারি যে অ্যালেক্সা একটা গান ছাড়ো যেটা আমার মন ভালো হবে, আমি জবে যাওয়ার আগে একটু গান শুনতে, তো এটাও অ্যালেক্সা করবে। তো সে আপনাকে রিড করে, আপনার মাইন্ডটা রিড করে, এবং আপনাকে একটা প্রোফাইল বানায়, সে আপনার জন্য কাজ করে। যখন আপনার বাচ্চা আসে বলবে, তখন সে আবার তার বাচ্চার মাইন্ডটা নিয়ে সে ওই ওইগুলো দিবে।
তার মানে অ্যালেক্সা হচ্ছে একটি ছোট্ট মেশিন,
রোবট,
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 হ্যাঁ, সে সবই বলে দিচ্ছে।
এবং এই রোবটের সঙ্গে একজন বাঙালি মেয়ে কাজ করছে, এটাই সবচেয়ে,
সেই তো। কিন্তু এই রোবটকে আমি রেখে দিলাম, এবং তারপরে আমি হয়তো বাইরে থেকে যদি জিজ্ঞেস করি যে আমার চাবিটা আমি রেখে এসেছি কোথায় পাবো,
এক্স্যাক্টলি ও বলে দিতে পারবে। হ্যাঁ, যদি আপনি ওকে মানে আই হ্যাভ টু ট্রেন, আপনার ভয়েস থেকে ট্রেন হয়, তারপর আপনার প্রোফাইলটা ক্রিয়েট করে, তখন ও জানে যদি যে এখানে রাখেন আপনি, তখন সে বলবে যে এখানে তুমি রেখেছো।
কিন্তু হারিয়ে যাওয়া চাবি কি খুঁজে দেবে?
না, খুঁজে দিতে পারবে না,
কিন্তু
নির্ধারিত জায়গায়। আচ্ছা আচ্ছা, বুঝলাম।
ভয়েস কমান্ড, হ্যাঁ, সে বসে থাকে এক জায়গায়, ওয়াইফাই এর উপর চলে, আপনার বাসার ওয়াইফাই সে কানেক্ট করে ইন্টারনেটের উপর থেকে। শি ইজ জাস্ট অ্যাসিস্ট্যান্ট বলা যায়, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন আপনি। এরকম গুগলেরও আছে, গুগলেরও আছে, অ্যামাজনের আছে, আরো অনেকেই করতেছে। একটা জিনিস যেটা শেয়ার করতে চাই আপনাদের সাথে, যেহেতু আপনাদের শ্রোতারা আছে, হোয়াট ইজ কামিং নেক্সট, আমরা এটা বলতে চাই যে এই যে বাংলাদেশ থেকে ছেলে পেলে আসতে হবে, মেধা থাকতে হবে, কিন্তু মেধা থাকতে হবে
না, মেধা নিয়েই তো সিলিকন ভ্যালিতে
কয়েকজন প্রশ্ন করেছে কিন্তু বাংলাদেশ থেকে কাজ করতে চাই কি করে
চলে যাচ্ছে। আমি কিছু সেক্টর গুলো অত তো বলা যাবে না, আমি বলতে চাই যে যারা এখন ব্যাচেলার্স করতেছে, যারা এখন আন্ডারগ্র্যাড করতেছে মানে বা মাস্টার্স করতেছে বুয়েটের সবগুলো, ঢাকা ইউনিভার্সিটি, এনএসইউ, প্রাইভেট ইউনিভার্সিটি গুলো তো আমাদের অনেকখানি, প্রাইভেট ইউনিভার্সিটি অনেক ছেলে আসতেছে তাই না? আপনাদের যেই বললেন যে দুইজন, আমি জানি যে এনএসইউ থেকে ফুল ব্রাইটে আসছে পারিয়া মাহজাবিন, শি ডিড হার পিএইচডি ইন স্ট্যানফোর্ড, উইচ ইজ আ ভেরি প্রাউড মোমেন্ট ফর বাংলাদেশ। আর একজন জাহিদ একটা ছেলে, ও এখানে পিএইচডি করেছে, সো দিজ আর অল লাইক দে আর ওয়ার্কিং ইন গুড। সো হ্যাঁ, পাবলিক থেকেও আসতেছে এটা আমি বলতে চাই, এবং প্রাইভেট থেকেও আসতেছে কিন্তু আমেরিকাতে, ঠিক আছে?
হ্যাঁ, কারণ অনেকেই জানতে চায় যে এখানে সিলিকন ভ্যালির কথা জানতে পেরে ভালো লাগলো, তো সেখানে কিভাবে আসা যায়?
আমি একটা তো হচ্ছে দেখেন, পড়াশোনা করে আমি বলি যে মানে দেয়ার ইজ নাথিং কল ব্রেইন ড্রেইন, হ্যাঁ ব্রেইন গেইন বলি আমি। আমরা অনেক সময় মনে করি আমাদের মেধাবী ছেলে এখানে চলে আসতেছে তারপর বাংলাদেশে যাচ্ছে না, ওই মেন্টালিটিটা আমাদের বন্ধ করতে হবে। কারণ আমেরিকাতে অনেক রিসোর্স আছে, অনেক আর এন ডি তে অনেক টাকা পয়সা আছে,
হ্যাঁ
আমাদের কান্ট্রি অনেক উঠতেছে
না। কিন্তু কথা জামাল, যেমন তাওহিদ ইসলাম প্রশ্ন করছেন, বাংলাদেশে থেকে কোনো কাজ করার সুযোগ আছে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছাত্র? হ্যাঁ
অবশ্যই আছে, হ্যাঁ অবশ্যই আছে। এখানেই আমরা যাচ্ছিলাম যে স্কুল কলেজ কিছু কাজ করে কোলাবোরেশনে কর্পোরেটের সাথে, ওখানে জড়িত হওয়া, বাংলাদেশি যে বড় কোম্পানিগুলো আসে তাদের সাথে ইন্টার্নশিপ দিয়ে শুরু করা, এবং আস্তে আস্তে রিচ আউট করা আমাদের মতো কিছু, আমরাও তো ছোট কোম্পানি, বাট আরো বড় বড় কোম্পানি আছে যারা বাঙালিরা ওন করে আমেরিকাতে, ওদের সাথে রিচ আউট করা এবং নিজেকে লিঙ্কডইনে ভালো প্রোফাইল রাখা। লিঙ্কডইনে আমরা সব কিছু দেখি,
লিঙ্কডইন হচ্ছে সবচেয়ে প্রফেশনাল প্রোফাইল,
ফেসবুকে লাভ নেই, ফেসবুকে ইজ ওকে ফর সোশ্যাল, বাট লিঙ্কডইন হচ্ছে প্রফেশনাল নেটওয়ার্ক। আপনি যে প্রজেক্ট নিয়ে কাজ করছেন, আপনি আপনার লিঙ্কডইনের নেটওয়ার্কটা বাড়ান, আপনি মানুষের সাথে আরো বেশি কানেক্ট করেন, এবং আপনার যে ভালো ভালো প্রজেক্ট করছেন,
বলছেন যে মোহাম্মদ আনিসুল কবির জসির, উনি লিখছেন যে ক্যান টেক এনি অনলাইন কোর্স টু গেট জবস ইন ইউএসএ, কি বলবেন?
অনলাইন ওভাবে তো হবে না, মানে একটা 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 ক্ষেত্র ধরে করতে হবে, কোনো এমন কোন কোর্স নেই। আমেরিকাতে আসার শুধু একটাই উপায়, একটা হচ্ছে যারা কোম্পানি আছে তারা কোম্পানি হিসাবে ইন্টার ট্রান্সফার কোম্পানি দিয়ে আনতে পারে, আর একটা হচ্ছে যে এক বছরে H1 হয়, H1B যেটাকে বলা হয়, যে স্পেশালি ওয়ার্কার যেটা হায়ার করে লটারির মাধ্যমে, ওইটার মাধ্যমে বাংলাদেশে যারা ব্যাচেলার্স এবং মাস্টার্স ছেলে আছে তারা যদি কোনো কোম্পানি পায় তারা অ্যাপ্লাই করতে পারে। এখন নিজে থেকে করতে পারবে না, একটা কোম্পানি তাকে যোগাযোগ করতে হবে যে এই ছেলেটা এত ভালো, এই ছেলেটা এত ভালো কাজ জানে, সেটা বাংলাদেশি হোক, ইন্ডিয়া হোক, পাকিস্তানি হোক, বা আমি জাস্ট বলতেছি ব্রডার এশিয়ান যে কোনো কান্ট্রিতে হোক, তারা ওইভাবে আনতে পারে যে এই ছেলেটাকে আমরা হায়ার করবো এবং এটা লটারির মাধ্যমে যায়। সো ডেফিনেটলি দেখেন ঘুরে ফিরে কিন্তু স্কিলসটা খুব ইম্পর্টেন্ট, আর এখন যে যেই যুগ চলতেছে আপনার স্কিলস দুনিয়ার যেখানেই থাকুক না কেন মানুষ কিন্তু ইউটিলাইজ করতে পারে, যেটা আপনার অনলাইন ইন্টারনেট মাধ্যমে বাংলাদেশ থেকেও মানুষ কাজ করতে পারে। আমরা এটাকে বলি রিমোট ওয়ার্ক, প্রজেক্টে কিন্তু রিমোটলিও কাজ করা যায়। আর একটা জিনিস হচ্ছে এখন ক্লাউড অনেক চলে গেছে না, সবকিছু এখন ক্লাউডে যাচ্ছে, যেমন অ্যামাজন ওদের ক্লাউড আছে, গুগল ক্লাউড আছে, অ্যাজোর ক্লাউড আছে, সো আমাদের ডেটা যেটা আমরা ক্লাউডে নিতেছি, সো ইটস ভেরি ইজি টু অ্যাক্সেস ওয়েন ইউ হ্যাভ ইন্টারনেট কানেকশন, এবং বাংলাদেশে অনেক ভালো ইন্টারনেট কানেকশন
আছে। যেমন আমাদের একদম হাতে সময় নেই, আমি সবশেষে একটি ছোট্ট প্রশ্ন, যে এই ফেক আইডি বন্ধ করার উপায় কি, যদি খুব সংক্ষেপে বলেন?
ফেসবুকে বিশেষ
ফেসবুকের ফেক আইডি এখন অনেকেই প্রশ্ন করছেন সেটা।
আমার যেটা হচ্ছে যদি আপনারা জানেন সেটা রিপোর্ট করেন, এখন আমরা তো করতে পারি না, ফেসবুক রান বাই ফেসবুক মার্ক জাকারবার্গ, আমরা বলতে পারি যদি আপনি একটা জানেন, যেমন আমি অনেক সময় করি, আমি যদি দেখি যে এটা ফেক মনে হচ্ছে, আমি রিসার্চ করে দেখলাম যে ওনার কোন তথ্য কিছু নেই, আমার কোন লাইক দিল বা ডিসলাইক দিল, আমি এটা রিপোর্ট করে দিই, সো স্টার্ট রিপোর্টিং, তখন ওরা অ্যাকশন নেয়।
সেলিম আমাদের হাতে কিন্তু একদম সময় নেই,
হাতে সময়
আর। আমি একটা কথা খালি বলবো যে স্টুডেন্টরা, যারা নতুন স্টুডেন্ট, ওদেরকে আপনারা প্রমোট করেন ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভার্চুয়াল রিয়ালিটি, ইন্টারনেট অফ থিংস, এইগুলোতে ফোকাস করতে। আর আমাদের ইউনিভার্সিটিগুলোকে বাংলাদেশে বলতে হবে যে কর্পোরেটের সাথে কাজ করতে, যেটা বাংলাদেশে একাডেমিক এবং কর্পোরেটের কোনো মিল নেই। ঢাকা ইউনিভার্সিটি কোনোদিন একটা বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে কাজ করে না, সো এটা করতে হবে, এই মিংলিংটা আপনারা আমাদের জন্য করেন, তাহলে আমরা এই ছেলেগুলোকে আনতে পারবো। কারণ আমাদের জন্য মেধাটা ইম্পর্টেন্ট, যদি মেধা না থাকে আমরা আনতে পারবো না, কেউ হেল্প করতে পারবে না।
একদম
কাজের দক্ষতা দুটো মিলিয়ে।
আসলে আজকে সময় একেবারে শেষ। কাউসার জামাল আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে সাবজেক্টগুলোর কথা বললেন এগুলো যেন বাংলাদেশে সত্যিকার ভাবেই প্র্যাকটিস করা হয় এবং পড়ানো হয়, যাতে সিলিকন ভ্যালি বাংলাদেশেই তৈরি হতে পারে।
ধন্যবাদ। এবং পড়াশোনার মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। শ্রোতা দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আলাপনের আলোচনা আজ এ পর্যন্তই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।